বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن সদকুল।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 6 মার্চ, 21 ফাল্গুন এবং ফেরসি 16 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরায়েলের হঠকারিতার বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। তারপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা, এবং প্রান্তিক আয়োজনে শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েলি জাহাজে হামলার দাবি নাকচ করল ইরান, ভুল হিসাব নিকাশের ব্যাপারে তেহরানের হুঁশিয়ারি। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে, বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা, দলে বাড়ছে ক্ষুব্ধ লোকের সংখ্যা। এবং পাকিস্তান সংসদে আস্থা ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান, বিরোধী জোটে ভোট বর্জন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের প্রখ্যাত আলেম শেখ আহমদ আল জেইনের মৃত্যুতে শোকবার্তা দেয় ইরানের সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, শেখ আহমদ আল জেইনের পথ অনুসরণ ও তার স্বপ্ন বাস্তবায়নে তৎপরতা অব্যাহত রাখবে হিজবুল্লাহ। গত সপ্তাহে লেবাননের ওই আলেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছিলেন আয়াতুল্লাহিল উজমা খামেনেই। লেবাননের প্রখ্যাত সুন্নি আলেম ও সাবেক বিচারক শেখ আহমদ আল জেইন গত সপ্তাহে ইন্তেকাল করেন। এ আলেম দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামকে বাইতুল মুকাদ্দাস মুক্ত করার একমাত্র পথ বলে মনে করতেন। এ কারণে দখলদার ইসরায়েল বহুবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছে এবং নানাভাবে কষ্ট দিয়েছে। ওমান সাগরে সম্প্রতি ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে তেল আবিব যে বক্তব্য দিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো ভুল হিসাব নিকাশের পরিণতির ব্যাপারে গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাবানজি, এই সংস্থার মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা আলাদা আলাদা চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, সম্পূর্ণ ধারণা প্রসূতভাবে ইহুদিবাদী ইসরায়েল তার মালিকানাধীন জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করছে। রাবানচি বলেন, ওমান সাগরের সাম্প্রতিক এই হামলার ধরন থেকে বোঝা যায় এটি এমন এক গোষ্ঠীর কাজ যারা তাদের অবৈধ লক্ষ্য অর্জন করার লক্ষ্যে শয়তানি নীতি অনুসরণ করছে। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদী বলেছেন, পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যার সঙ্গে জড়িতরা বিনা জবাবে পার পাবে না। তিনি আজ আরও বলেন, বিভিন্ন সাক্ষ্য প্রমাণে এটা স্পষ্ট, বিজ্ঞানী ফাকরিজাদে হত্যায় ইহুদিবাদ ইসরায়েল জড়িত। এই অমানবিক অপরাধ যজ্ঞের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে। কাজেম গারিবাবাদি আরও বলেন, এ ধরনের নৃশংস ও বিপজ্জনক পদক্ষেপের পরিণতি ভালো হবে না, এটা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর খারাপ প্রভাব ফেলবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ হচ্ছে গোটা বিশ্বের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এটা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ইরান আইএইএর সদস্য দেশ হিসেবে গোটা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছে, তারা যেন পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদে হত্যার বিরুদ্ধে অবস্থান নেয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে। গত 27 নভেম্বর রাজধানী তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শহীদ হন পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদে। ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা নিয়ে আলোচনা করতে অবিলম্বে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরগুলোতে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানব এ আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার রাতে রাশিয়া 24-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার দেশ যে জরুরি বৈঠকের দাবি জানিয়েছে তার উদ্দেশ্য আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা এবং ইরানকে তার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে উৎসাহিত করা। এর আগে গত বৃহস্পতিবার পশ্চিমা বার্তা সংস্থাগুলো খবর দেয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর নির্বাহী বোর্ডের সভায় ইরান বিরোধী প্রস্তাব উত্থাপন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। তিন ইউরোপীয় দেশের এই সিদ্ধান্তের ফলে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চলমান অচল অবস্থা অবসানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলছে তারা পরমাণু সমঝোতায় ফিরতে চায়, কিন্তু আগে ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে বলে দাবি তুলেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা 24 ঘণ্টায় ড্রোনের সাহায্যে সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে 3 বার সফলভাবে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একথা জানিয়েছেন। তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং যে অপরাধ করে আসছে তার জবাবে এসব ড্রোন হামলা চালানো হয়েছে। জেনারেল সারি বলেন, হুথি আন্দোলনের যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাম্মাদ ড্রোনের সাহায্যে কিং খালিদ বিমান ঘাঁটিতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ হামলায় 2টি ড্রোন ব্যবহার করা হয়। তিনি বলেন, বিমান ঘাঁটির লক্ষ্যবস্তুগুলোতে সফলতার সঙ্গে ইয়েমেনি ড্রোন আঘাত হানে। এর আগে ইয়েমেনের 5টি কাসেপ 2K ড্রোন দিয়ে ওই ঘাঁটিতে সফল হামলা চালানো হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে, এ বিষয়ে বোঝার ভুল রয়েছে। এ কথা বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে, এ বিষয়ে বোঝার ভুল রয়েছে। বিষয়টি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিএনপি রাজপথে সোচ্চার হবার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কিছুটা সুর নরম করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন। মন্ত্রী মোজাম্মেল হক বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, এ বিষয়ে বোঝার ভুল আছে। যেদিন আমরা মিটিং করি সেদিন কিছু লোকের খেতাব বাতিলের সুপারিশ করা হয়। এরা কারা? এরা হচ্ছে আত্মস্বীকৃত খুনি যারা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত। এই পর্যায়ে আলোচনা হয়েছিল যে বঙ্গবন্ধুর খুনিদের সাথে জিয়াউর রহমান জড়িত ছিল, অনেকেই অনেক উদাহরণ দিয়েছে, তিনি যে খুনি সেটার পক্ষে অনেকেই অনেক তথ্য দিয়েছে। মন্ত্রী বলেন, কেউ কেউ পত্রিকায় লিখেছেন এটা বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে, কেউ কেউ বলেছেন কমিটি করা হয়েছে। আমি চেষ্টা করছি মিডিয়ার বিষয়টা পরিষ্কার করতে। আমরা খেতাব বাতিল করিনি। সিদ্ধান্ত হয়েছিল যে তদন্ত কমিটি করে তার রিপোর্ট প্রাপ্তির প্রেক্ষিতে বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত হয়েছে তিনি কবে কোথায় কিভাবে খুনের সঙ্গে জড়িত ছিল সেটা খুঁজে বের করার। এটা বের করার পর আমরা জাতির সামনে পেশ করব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা একটি কমিটি করে দিয়েছি, দু মাসের মধ্যে কমিটিকে দালিলিক প্রমাণ, কবে কত তারিখে কি কি করেছেন এসব প্রমাণ দাখিল করতে হবে। তারপর রিপোর্ট পাওয়ার পর কমিটিতে আলোচনা হবে। তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির প্রেক্ষিতে চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করে এখন বিএনপি ৭ মার্চের কর্মসূচি পালন করছে। এটা আরেকটি রাজনৈতিক ভণ্ডামি, এটা ছাড়া আর কিছুই নয়, এটা বিএনপির লোক দেখানো। আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার শুরুতে তিনি এসব কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলের মধ্যে ক্ষুব্ধ লোকের সংখ্যা বেড়ে চলেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলের মধ্যে বিক্ষুব্ধদের সংখ্যা বাড়ছে। কেউ কেউ দল ছেড়েছেন, কেউ বা ক্ষোভ প্রকাশ করতে বিভিন্ন পথ অবলম্বন করছেন। গতকাল শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দরকে প্রার্থী না করায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এক বার্তায় বলেন, কয়েক বছর আগে একজন আমাকে বলেছিলেন যে তারকা বা বিখ্যাত হলে সহজেই টিকিট পাওয়া যায়, তখন ওর কথা গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল আমার। যারা বছরের ৩৬৫ দিন ২৪ ঘন্টা তথাকথিত দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যান, দিনের শেষে উপেক্ষিতই থেকে যান তারা, এটাই কঠিন বাস্তব। অন্যদিকে প্রার্থী না করায় তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ও রঘুনাথগঞ্জ ২ ব্লকের সাবেক তৃণমূল সভাপতি নাসির শেখ। আজ শনিবার তার পাশাপাশি তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থক কংগ্রেস দলে যোগ দিয়েছেন। নাসির শেখ আজ বলেন, আগামী ২রা মে ভোটের ফল প্রকাশের পরে তৃণমূলের অবস্থা হবে গভীর সমুদ্রে ফুটো হয়ে যাওয়া নৌকার মতো, তাই আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে জাতীয় কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আস্থা ভোটে বিজয়ী হয়েছেন। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার জন্য দেশটির বিরোধী দলগুলোর পক্ষ থেকে ইমরান খানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করা হলে সংসদে আস্থা ভোটের আয়োজন করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই ভোটে বিজয়ী হলেন ইমরান খান। পাকিস্তানের জাতীয় সংসদের নিম্নকক্ষে এই ভোটাভোটের আয়োজন করা হয়। ২৪২ জন সদস্যের মধ্যে ইমরান খানের পক্ষে ভোট দিয়েছেন ১৭৮ জন। প্রেসিডেন্ট আরিফ আলভি সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করে আস্থা ভোটের আয়োজন করেন। আস্থা ভোটে জিততে ইমরান খানের দরকার ছিল ১৭২ জন সংসদ সদস্যের সমর্থন। ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম আজকের ভোট বর্জন করে। মিয়ানমারে সেনা শাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টাইন বারজেনার। মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হওয়ার পর তিনি এ আহ্বান জানালেন। ক্রিস্টাইন বারজেনার স্পষ্ট করে বলেছেন, মিয়ানমারের পরিস্থিতি মানবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, দ্রুত এই অবস্থা ঠেকানো দরকার। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধ দ্বার বৈঠকে বারজেনার আরও বলেন, মিয়ানমার বিষয়ে আগের যে কোনো সময়ের চেয়ে এখন ঐক্য প্রতিষ্ঠা বেশি জরুরি। জাতিসংঘের বিশেষ দূত বলেন, আমি প্রতিদিন অন্তত ২০০০ বার্তা পাচ্ছি যাতে মিয়ানমার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির নারী পুরুষ শিক্ষার্থী নির্বিশেষে সমাজের সাধারণ মানুষ মিয়ানমার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে। তারা এই আস্থা রাখছে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমার বিষয়ে কিছু একটা করবে। গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সাং সুচি সহ বহু রাজনৈতিক নেতা ও মন্ত্রীকে আটক করে এবং সেনাপ্রধান মিন অং ফ্লাই রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষায় অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের বিরুদ্ধে কল্পিত অভিযোগ আরোপে অভ্যস্ত হিতবাদী ইসরায়েল আবারও ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বানোয়াট এক অভিযোগ করেছে। এর সম্ভাব্য কারণ ও উদ্দেশ্য সম্পর্কে আজকে দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
ইরানের বিরুদ্ধে কল্পিত অভিযোগ আরোপে অভ্যস্ত ইহুদিবাদী ইসরায়েল আবারও ইসলামী এই রাষ্ট্রের বিরুদ্ধে বানোয়াট এক অভিযোগ করেছে। গত ২৫ ফেব্রুয়ারি ওমান সাগরে ব্রিটেনের ভুয়া পরিচিতি ব্যবহারকারী ইহুদিবাদী ইসরায়েলের একটি মালবাহী জাহাজে বিস্ফোরণের সন্দেহজনক ঘটনা ঘটে। বিস্ফোরণে জাহাজটির দুটি স্থানে সামান্য গর্ত হয়। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোনো প্রমাণ না দেখিয়েই দাবি করেছেন ইরান এ বিস্ফোরণে জড়িত। জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি মাজিদ তাকথে রাভানসি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েলি ওই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন ওই ঘটনার বৈশিষ্ট্যগুলো থেকে এটা স্পষ্ট, অবৈধ স্বার্থ হাসিলে সচেষ্ট ও শয়তানে নীতি চর্চাকারী মহলগুলোরই কাজ ছিল ওই ঘটনা। ঘরোয়া সংকট সহ নানা সংকটে জর্জরিত ইসরায়েল তার অপরাধগুলোর দিক থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতে সাজানো সংকটের নাটক মঞ্চস্থ করতে অভ্যস্ত। নিজেকে অসহায় বা মজলুম হিসেবে তুলে ধরাও তার এসব নাটকের অন্যতম উদ্দেশ্য। তাই জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি তার দেশের বিরুদ্ধে হঠকারী কোনো সামরিক পদক্ষেপের বিষয়ে দখলদার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নিলে তার মারাত্মক পরিণতি তাকে ভোগ করতে হবে। তিনি বিশ্ববাসীকে এই বাস্তবতা ও ইসরায়েলি ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। পশ্চিম এশিয়ায় সিরিয়া ও ইরাক সহ সম্প্রতি ইয়েমেনেও প্রতিরোধকামী শক্তিগুলোর বিজয় আর অগ্রাভিযানে ইসরায়েল ছাড়াও পাশ্চাত্য ও তাদের স্থানীয় সেবাদার সরকারগুলো আতঙ্কিত হয়ে পড়েছে। আর এ অবস্থায় বৈধতা সংকটে থাকা বর্ণবাদী ইসরায়েল পারস্য উপসাগরে নতুন সংকট বা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। কোনো কোনো বিশ্লেষক বলছেন ইসরায়েল পারস্য উপসাগরে তার নৌশক্তির অনুপ্রবেশ ঘটানোর অজুহাত খুঁজছে এবং ইরানকেই এ অঞ্চলের একমাত্র হুমকি বলে তুলে ধরার চেষ্টা করছে। এইসব বাস্তবতার আলোকে ইসরায়েলি জাহাজে কথিত বিস্ফোরণের ওই ঘটনাকে বিশ্লেষকরা সন্দেহজনক বলেই মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের অনিয়ম দুর্নীতি নিয়ে সর্বত্র আলোচনা চলছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের অনিয়ম দুর্নীতির কাহিনীগুলো এখন সর্বত্র আলোচিত হচ্ছে। এরকম 11টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম সহ বেশ কিছু অভিযোগের তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC। ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তদন্তের পর সে বিষয়ে সুপারিশ সহ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমাও দেয়া হয়েছে। তবে তদন্তে প্রমাণ মিললেও সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়ার মধ্যেই আটকে থাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, এসব ভিসিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার মধ্যে 80% বেশি হচ্ছে আর্থিক অনিয়ম নিয়ে, আর বাকি যেসব অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয়। নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা গেছে পছন্দের প্রার্থীর জন্য নিয়োগের নিয়ম কানুন শিথিল করা হচ্ছে, আবার যে যে পদের যোগ্য নয় তাকে সে পদে নিয়োগ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে যেসব অভিযোগ অনিয়ম দৃশ্যমান হওয়ায় সেগুলো প্রমাণের জন্য অনেক সময় তদন্তেরও প্রয়োজন হয় না। তদন্ত কার্যক্রমেও এক ধরনের কালক্ষেপণ চলছে। সম্প্রতি যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজবুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে 40টিরও বেশি অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করছে UGC-র দুটি দল। এর মধ্যে একটি দল তাদের তদন্ত প্রতিবেদন এবং সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
আপনারা জানেন যে মাননীয় উপাচার্যকে আমাদের মহামান্য আচার্য নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে, এবং এটার জন্য আসলে একটা আইন আছে, আমাদের সংবিধান কর্তৃক প্রণীত আইন, সেই আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে থাকে। কিন্তু এই উপাচার্য আসার পর সেই আইনকে সম্পূর্ণভাবে পদদলিত করে নিজের ইচ্ছা মতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, আসলে উপাচার্যদের অনিয়ম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমাজের সার্বিক চিত্রের একটি প্রতিফলন। যদিও বিপদগামী সমাজের পথপ্রদর্শকের ভূমিকায় থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়, তিনি বলেন, একজন উপাচার্য বিশ্ববিদ্যালয় সবার জন্য দৃষ্টান্ত হওয়ার কথা। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা দৃষ্টান্ত রাখছেন ঠিকই, সেটি অনিয়মের। জবাবদিহিতা না থাকার কারণে উপাচার্যরা এসব অনিয়মে জড়িয়ে পড়ছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক গণমাধ্যমকে বলেছেন, অনিয়ম করে কারোরই পার পাওয়ার সুযোগ নেই।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি গাজী আব্দুর রশিদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। আমরা ইরানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক প্রদেশগুলো সফর করেছি। ইতোমধ্যে হরমুজগানের বিখ্যাত শহর কয়েকটি শহর ও বন্দরে বেরিয়েছি বেশ কয়েক সপ্তাহ। আধুনিক নির্মাণ শৈলীময় চমৎকার এইসব পর্যটন এলাকা ঘুরে বেড়াতে নিশ্চয়ই মন্দ লাগেনি আপনাদের। গত আসরে আমরা নতুন আরেকটি প্রদেশে গিয়েছিলাম, প্রদেশটির নাম বুশের। হরমুজগান প্রদেশ থেকে পারস্য উপসাগরের উপকূলীয় পথ ধরে এগিয়ে গেলেই বুশের প্রদেশ হাতছানি দিয়ে ডাকে।
পারস্য উপসাগরের সাথে এই প্রদেশটির 600 কিলোমিটার সমুদ্র সীমানা রয়েছে এবং এই প্রদেশটির যথেষ্ট কৌশলগত এবং অর্থনৈতিক গুরুত্বের কথাও আমরা বলেছি। এই প্রদেশের কেন্দ্রীয় শহরের নামও বুশের। পারস্য উপসাগরের নীল উপকূলবর্তী অন্যতম প্রধান একটি বন্দর নগরী বুশের। বুশের তেলের খনি এবং তেল শোধনাগারের কারণে শহরটির গুরুত্ব আগের তুলনায় হু হু করে বেড়ে গেছে। তাছাড়া এখন তো বিশ্ববাসী খুব ভালোভাবেই জানে যে এই বুশেহরেই রয়েছে ইরানের পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা, তেলের খনির সুবাদে এখানে গড়ে উঠেছে তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানও। সাগর উপকূল হবার কারণে এখানে মাছ শিকারও একটি গুরুত্বপূর্ণ পেশায় পরিণত হয়েছে। আর মাছ শিকার এবং সমুদ্র বাণিজ্যকে ঘিরে গড়ে উঠেছে জাহাজ নির্মাণ শিল্প। আমরা এই শহরটির সঙ্গে এবং এই শহরের নিদর্শনের সঙ্গে আরও পরিচিত হবার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বুশের বন্দরের মাধ্যমে বাণিজ্যিক পণ্য সামগ্রী আমদানি রপ্তানি হয় বলে অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে এই বুশেরের গুরুত্ব অনস্বীকার্য। আর শহরটির গুরুত্ব বিবেচনা করে এখন নতুন করে বিন্যস্ত করা হয়েছে, বেশ উন্নত করে। বুশেরকে এখন বলা যায় সামুদ্রিক অর্থনীতি এবং শিল্প কলকারখানার উন্নত আধুনিক একটি শহর। পর্যটনের ক্ষেত্রে সাধারণ একটা ব্যাপার হল, যে শহরে আপনি বেড়াতে যাবেন সেখানকার প্রাচীন ঘরবাড়িগুলো ঘুরে ফিরে দেখতে হয়। সভ্যতার দিক থেকে একটি দেশ কতটা সমৃদ্ধ ও উন্নত সেটা নির্ভর করে ওই দেশের পুরাতাত্ত্বিক নিদর্শনের উপর। যত প্রাচীন তত সমৃদ্ধি। সে কারণে সংশ্লিষ্ট বিভাগও দর্শনার্থীদের জন্য পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো পরিদর্শনের সুন্দর আয়োজন করে থাকে। ট্যুরিস্টরাও এগুলোই সবচেয়ে বেশি দেখে। আমরাও তাই বুশেরে শহরের প্রাচীর নিদর্শনগুলো ঘুরে দেখার চেষ্টা করব। শুরু করা যাক প্রাচীন শহর রেই শহর দিয়ে।
বুশেহের শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণে প্রাচীন একটি এলাকা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী ওই শহরটি রেই শহর নামেই সবার কাছে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে ফরাসি বিখ্যাত পুরাতত্ত্ববিদ পেজারের উদ্যোগে এবং নেতৃত্বে এই রেই শহরের উপর পুরাতত্ত্ব গবেষণার কাজ হয়েছিল। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল, যেমন এই শহরটি কতটা প্রাচীন সেই তথ্য সম্পর্কে তারা শুরুতেই নিশ্চিত হবার চেষ্টা করেছেন। তাঁদের গবেষণালব্ধ তথ্য থেকে জানা যায়, রেই শহর গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব অন্তত 3000 বছর আগে। গবেষকরা এখানে যেসব নিদর্শনের সন্ধান পেয়েছেন সেগুলোর উপর গবেষণা চালিয়েই মূলত এ তথ্যের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। বিরতির পর আপনাদের উপস্থিতি আবারও প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আয়োজনে। তো এই রেই শহরে গবেষণা চালিয়ে কি কি জিনিসপত্র মানে নিদর্শন পুরাতত্ত্ব গবেষকরা পেয়েছেন সে ব্যাপারে কৌতূহল জাগতেই পারে। এই কৌতূহল মেটাতেই বলছি, এখানে পাওয়া গেছে সুতুরুক নখনুতে সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ আমলের কিছু শিলালিপি কর্মের নিদর্শন। পেরেকের মতো দেখতে লিপিকর্মের এই নিদর্শনগুলো নিয়ে গবেষণা চালিয়েছেন ফরাসি গবেষকরা। বিভিন্ন স্থাপনার নিদর্শনও আবিষ্কার করেছেন তারা। ব্রোঞ্জের বিভিন্ন নিদর্শন এবং খোদাই করা মৃৎশিল্পের কাজও অনেক পেয়েছেন গবেষকরা। এগুলো থেকে প্রমাণ হয় রেই শহর খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দ থেকে এইলাম সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ছিল।
ইসলাম পরবর্তীকালের বেশ কয়েক শতাব্দী ধরে এই রেই শহর বেশ বিকাশ লাভ করেছিল। পর্তুগিজদের বিভিন্ন তথ্যপঞ্জি ও প্রাচীন নথিপত্র থেকে জানা যায় 16 এবং 17 শতকে রেই শহর তাদের মানচিত্রে অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে বিবেচিত ছিল। বলা হয়ে থাকে যে এই শহরটিতে সেই 16 শতকে প্রায় 2000 আবাসন মানে বাসস্থান ছিল। তো এই রেই শহর এলাকায় আবিষ্কৃত নিদর্শনগুলো এবং এগুলোর ঐতিহ্যবাহী বৈশিষ্ট্যের কারণে 1931 খ্রিস্টাব্দে রেই শহরকে ইরানের অন্যতম জাতীয় ঐতিহ্যের তালিকায় নিবন্ধন করা হয়। তো শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে আবারও ছোট্ট একটু বিরতি নিচ্ছি। বিরতির পর আপনাদের উপস্থিতি প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আয়োজনে। রেই শহরের গুরুত্ব নিয়ে কথা হচ্ছিল বিরতির আগে। জেনে রাখা ভালো যে রেই শহর সমুদ্র সৈকতটি পুরো বুশের প্রদেশের মধ্যে সর্বাধিক বিখ্যাত সৈকত। সাঁতার কাটা কিংবা সৈকত বিনোদনের প্রসঙ্গে এলেই সবার আগে যে নামটি উচ্চারিত হয় তা হল রেই শহর সমুদ্র সৈকত। এর কারণ হল সুন্দর এই সৈকতটিতে রয়েছে দর্শনীয় বহু নিদর্শন। এর পাশাপাশি এই সৈকতটি পারস্য উপসাগরের বালুকাময় উপকূল সমৃদ্ধ, এ কারণে দর্শনার্থীরা এখানে সহজেই সাঁতার কাটতে পারেন। এই দর্শনীয় সৈকতের আরেকটি মজার বৈশিষ্ট্য হল সমুদ্রপৃষ্ঠ থেকে শহরের উচ্চতা অনেক বেশি, এ কারণে এখানে যারা বেড়াতে যায় কিংবা সাঁতার কাটতে যায় তাদেরকে সিঁড়ি বেয়ে নিচে নেমে সমুদ্রের জলে প্রবেশ করতে হয়।
তো যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে,
তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ৬ মার্চ শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রমজান সামনে রেখে সক্রিয় সিন্ডিকেট ইত্তেফাক, বিএনপির ৭ মার্চ পালনের ঘোষণা ভণ্ডামি কাদের। প্রথম আলো মানবজমিনের শিরোনাম, সরকারের পেছনে ভয়ঙ্কর শক্তি রয়েছে ফখরুল। কিশোর গ্যাংয়ের হাতে লাগছে রক্তের দাগ কালের কণ্ঠ, সক্রিয় নানা চক্র নিত্য নতুন প্রতারণার ফাঁদ, লোভে পড়লেই সর্বনাশ। যুগান্তর, বিশ্বসেরা ৫০০ তালিকায় বাংলাদেশের ৩ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। কঠোর নেত্রী মমতা ৬৪ খোপের রাজনীতির দাবা খেলায় বাদ পড়লেন তৃণমূলের ৬৪ বিধায়ক, আনন্দবাজার পত্রিকা। ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন না, পালিয়ে গেল মমতা বলে কটাক্ষ বিজেপির, আজকালের শিরোনাম। বিজেপিকে একটি ভোটও নয়, ভোটের মুখে বঙ্গে প্রচারে আসছেন কৃষক নেতা রাকেশ টিকাই, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন তিনি এ কথা বললেন?
আপনাকে ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন তার অর্থ হচ্ছে এই যে রাষ্ট্রের হেফাজতে কোন নাগরিকের মৃত্যু হবে না, গুম খুনের শিকার হবে না, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জনগণের জীবন যাবে না, অর্থাৎ স্বাভাবিকভাবে মানুষের মৃত্যু হবে, অস্বাভাবিক কোনো মৃত্যু যেন না ঘটে। এই বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে যে বহু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আমরা গণমাধ্যমের খবর থেকে বহু সময় জানতে পারছি এবং সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি যে রাষ্ট্রের হেফাজতে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই অভিযোগগুলো বিশেষ করে বিরোধী দলের অর্থাৎ বিএনপি এবং জামাত, এমনকি আইন ও সালিশ কেন্দ্র বেশ কিছুদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করেছিল যাতে বলা হয়েছিল যে ৬০০র বেশি মানুষ গুম হয়েছে এবং তাদের ভেতরে অনেকে নিহত হয়েছে, তাদের লাশ পাওয়া গেছে। অর্থাৎ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অনেকে গুম হচ্ছেন বা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এমন অভিযোগ বিরোধী দলগুলোর রয়েছে, এইগুলো বন্ধ করার কথাই বলেছেন মূলত মির্জা আব্বাস। এখন দেখা যেতে পারে যে এই অভিযোগ কতটা বাস্তব, কতটা সত্য এবং কতটা তথ্য নির্ভর। আমরা বিশেষভাবে যদি আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্টটিকে আমলে নিই তাহলেই দেখব যে রাষ্ট্রে এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে। সম্প্রতি রাষ্ট্রীয় হেফাজতে লেখক মোশতাক আহমেদের মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে আমরা নাগরিকরাও দাবি করতেই পারি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করতে হবে এবং যাতে এই ধরনের হত্যাকাণ্ড না ঘটে তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।
ওমান সাগরে ইসরায়েলি জাহাজে যে হামলা হয়েছে তার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দায়ী করেছে তেল আবিব। ইসরায়েলি অভিযোগের বিরুদ্ধে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করেছে, কিভাবে দেখছেন বিষয়টিকে?
জি, সম্প্রতি ওমান সাগরে ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজে বিস্ফোরণ ঘটেছে এবং তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনাকে হামলা বলে তার জন্য দায়ী দায়িত্ব চাপাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাঁধে। অর্থাৎ ইসরায়েলের ভাষায় ইসলামী প্রজাতন্ত্র ইরান ওই জাহাজে হামলা চালিয়েছে, কিন্তু ইরান পরিষ্কারভাবে তা নাকচ করেছে যে ইরানের পক্ষ থেকে এই ধরনের কোনো তৎপরতা চালানো হয়নি। এখন ইসরায়েল কিন্তু তারপরেও ইরানকেই অভিযুক্ত করছে। এর আগেও কয়েকটি জাহাজে হামলার ঘটনায় ইরানকে অভিযুক্ত করার চেষ্টা করেছে সৌদি আরব এবং আমেরিকা। প্রকৃতপক্ষে আমার দেখা মতে পারস্য উপসাগর বা ওই অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটলেই ইরানকে দায়ী করার চেষ্টা করা হয় এবং এর পেছনে যে উদ্দেশ্যটা কাজ করে বলে আমি বুঝতে পারি সেটি হচ্ছে যে ইরানকে যে কোনোভাবে হোক দায়ী করে তার উপর হামলা চালানো। এখানে ইরান যে হুমকি দিয়েছে বা হুঁশিয়ারি উচ্চারণ করেছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ইসরায়েল যদি এই ধরনের কোনো ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে কোনো রকমের ভুল হিসাব নিকাশ করে, অর্থাৎ হামলা চালানোর চেষ্টা করে, তাহলে কিন্তু বৃহত্তর একটি গোলযোগ দেখা দেবে মধ্যপ্রাচ্যে, যার জন্য ইসরায়েলকে অবশ্যই দায়ী দায়িত্ব নিতে হবে। ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে, যে প্রতিরোধের কারণে ইসরায়েলকে হয়তো খেসারত দিতে হবে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আনন্দবাজার পত্রিকা এ সম্পর্কে শিরোনাম করেছে, এরকম তৃণমূলের প্রার্থী তালিকা দেখিয়ে দিল দলের রাস এখনো পুরোপুরি সেই মমতার হাতেই, দেখিয়ে দিল দলের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরঙ্কুশ প্রাধান্য এবং কর্তৃত্ব এখনো অটুট। শুক্রবার ঘোষিত প্রার্থী তালিকা ছত্রে ছত্রে রয়েছে মমতার অভিজ্ঞ রাজনৈতিক দৃষ্টি এবং বিভিন্ন সমীকরণ। অন্য একটি শিরোনামে লেখা হয়েছে কঠোর নেত্রী মমতা, 64 খোপের রাজনৈতিক দাবা খেলায় বাদ পড়লেন তৃণমূলের 64 বিধায়ক। সংবাদ প্রতিদিন লিখেছে মমতা শুধু নন্দীগ্রামেই একাধিক চমক দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা, তিনি বলেছেন খেলা শুরু। অন্যদিকে শুভেন্দুর চ্যালেঞ্জ, মমতাকে নন্দীগ্রাম থেকে খালি হাতে কলকাতায় পাঠাবো। এদিকে আজকালের শিরোনাম, ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন না, পালিয়ে গেল মমতা বলে কটাক্ষ বিজেপির, পাল্টা শোভন দেব। এদিকে টিকিট না পেয়ে কেঁদে ফেললেন সোনালী, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দীপেন্দু ও আরা বলেরা। আনন্দবাজার পত্রিকার অন্য দলের খবরে লেখা হয়েছে প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করল বাম কংগ্রেস সিদ্দিকী জোট। এদিকে বিজেপির প্রার্থী তালিকা শেষ হয়েও হইল না শেষ, এত গোপনীয়তা কেন? জল্পনায় 5 কারণ। প্রথমত, 60 আসনের তালিকা চূড়ান্ত বলা হলেও কয়েকটি আসন নিয়ে এখনও বিতর্ক রয়ে গেছে। 2 তৃণমূলের প্রার্থী দেখার পর প্রয়োজনে বদল হতে পারে তালিকায়। 3, তৃণমূলের তালিকায় জায়গা না পাওয়া কেউ কেউ বিজেপিতে যোগ দেন কিনা তার জন্য অপেক্ষা। 4, মোদীর ব্রিগেডের আগে প্রার্থী তালিকা নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে তা সমাবেশে প্রভাব ফেলতে পারে। এবং 5, এখনই প্রার্থী তালিকা ঘোষণা করে দিলে নেতারা নিজেদের আসনে চলে যাবেন, তাতে ব্রিগেড সমাবেশের আয়োজন ধাক্কা খাবে। বিজেপিকে একটিও ভোট নয়, ভোটের মুখে বঙ্গে প্রচারে আসছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে আন্দোলনরত কৃষকরা, এরই মধ্যে আন্দোলনের আঁচ পৌঁছে গেছে গোটা দেশে। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে 14 দিন আগেই বঙ্গ সফরে আসছেন রাকেশ টিকায়েত সহ অন্যান্য কৃষক নেতারা। বক্তৃতা রাখবেন মহাপঞ্চায়েতে। সাধারণ মানুষের সামনে কেন্দ্রের কৃষক বিরোধী এবং জনবিরোধী নীতির কথা তুলে ধরবেন তারা। বিজেপি যেন একটি ভোটও না পায় সেই প্রচারই করবেন প্রত্যেকে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারের আয়োজন সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধ।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আশরাফুর রহমান।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত কয়েকটি আসরে আমরা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হোর অঞ্চলে চালানো খায়বার অভিযান নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা আঞ্চলিক ঘটনা প্রবাহের উপর খায়বার অভিযানের প্রভাব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের বিরুদ্ধে ইরানের যে কোনো অভিযানের পর সাদ্দাম সরকারের আঞ্চলিক ও আন্তর্জাতিক পৃষ্ঠপোষকরা তীব্র মনোকষ্টে ভুক্ত। এসব দেশ ইরাককে এ যুদ্ধের সম্ভাব্য পরাজয়ের হাত থেকে রক্ষা করতে বাগদাদের প্রতি অর্থনৈতিক এবং সামরিক সহায়তা বাড়িয়ে দিত। ইরাকের সাদ্দাম সরকার কূটনৈতিক অঙ্গনে নিজেকে আরব সমাজের অংশ হিসেবে তুলে ধরে আরব দেশগুলোর সম্মিলিত শক্তিকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার প্রয়াস পেত। বহু আরব দেশের শাসকদের দৃষ্টিভঙ্গিও ছিল একই রকম।
এ যুদ্ধের মাধ্যমে ইরান শক্তিশালী হয়ে ওঠে কিনা তা নিয়ে আরব শাসকদের মধ্যে ছিল চরম উৎকণ্ঠা। আর ইরান যদি ইরাকের অভ্যন্তরে গিয়ে অভিযান পরিচালনা করত তাহলে আরব দেশগুলোর উৎকণ্ঠা বহুগুণে বেড়ে যেত। খায়বার অভিযান শেষ হওয়ার পর 1984 সালের 15 মার্চ ইরাক সরকার 18টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বাগদাদে এক সম্মেলনের আয়োজন করে। ওই সম্মেলন থেকে সাদ্দাম সরকারের স্বার্থ রক্ষা করতে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করা হয়।
খায়বার অভিযানের পর রাজনৈতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ইরানের ইসলামী সরকার বিরোধী পিপলস মুজাহিদিন নামক সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠী প্রকাশ্যে ইরাকের সহযোগিতার নামার ঘোষণা দেন। মাসুদ রাজাফি নেতৃত্বাধীন এই গোষ্ঠী এ পর্যন্ত অসংখ্য সন্ত্রাসী হামলা চালিয়ে ইরানের সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা মিলিয়ে প্রায় 17,000 মানুষকে হত্যা করেছে। ইরানি জনগণের সামনে এই সন্ত্রাসী গোষ্ঠীর স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর গোষ্ঠীর নেতারা দেশ থেকে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নেয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মুনাফিকিন গোষ্ঠীকে ব্যবহার করার লক্ষ্যে 1984 সালের 1984 মার্চ মাসের গোড়ার দিকে ইরাকের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজ ফ্রান্স সফর করেন। তিনি প্যারিসে মুনাফিকিন গোষ্ঠীর নেতা মাসুদ রাজাফির সঙ্গে সাক্ষাৎ করেন।
তখন পর্যন্ত মুনাফিকিন গোষ্ঠী ইরানের ভেতরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সাদ্দামকে সরবরাহ করা এবং ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালানোর মধ্যেই নিজের তৎপরতা সীমাবদ্ধ রেখেছিল। কিন্তু রাজাবির সঙ্গে তারেক আজিজের সাক্ষাতের পর এই গোষ্ঠী তার আগের তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি একটি সামরিক বাহিনীও গঠন করে। মুনাফিকিন গোষ্ঠীর এই বাহিনীকে ইরাকে মোতায়েন করা হয় এবং বাহিনীর সদস্যরা ইরানের বিরুদ্ধে ইরাকিদের অভিযানের সময় অগ্রবর্তী সৈন্য হিসেবে কাজ করতে শুরু করে। খায়বার অভিযান শেষে প্রায় দেড় মাসের মতো ইরানের আবাসিক এলাকা ও শহরগুলোতে ইরাকি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ থাকে, কিন্তু ১৯৮৪ সালের এপ্রিল মাসের শেষ দিকে যুদ্ধ আবাসিক এলাকাগুলোর পাশাপাশি পারস্য উপসাগরে ছড়িয়ে পড়ে। এ সময়কার যুদ্ধ শহর ও তেল ট্যাঙ্কারের যুদ্ধ নামে বেশি পরিচিতি পায়।
১৯৮৪ সালের ২৩ এপ্রিল তিনটি ইরাকি যুদ্ধবিমান ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের পিরানশার শহরের আবাসিক এলাকাগুলোর উপর অগ্নিবোমা নাপাম নিক্ষেপ করে। ওই হামলায় ৪০টি বাড়ি ধ্বংস, ১৭ ব্যক্তি নিহত ও ৪৪ জন আহত হন। ১৯৮৪ সালের ৫ জুন তিনটি ইরাকি যুদ্ধবিমান ইরানের বানে শহরের রাজপথে বিক্ষোভরত সম্মিলিত জনতার উপর গুচ্ছবোমা বর্ষণ করে। ফার্সি ১৩৪২ সালের ১৫ খোর্দাতের ঘটনার স্মরণে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে সেই হামলায় অন্তত ৩০০ মানুষ নিহত এবং অপর ৩০০ জন আহত হন। এছাড়া ইরানের মসজিদ সুলাইমান, পশ্চিম গিলান, নাহভান্ত এবং দেজফুল শহরের ইরাকি বাহিনীর হামলায় আরও বহু মানুষ হতাহত হন।
১৯৮৪ সাল পর্যন্ত ইরাকি বাহিনী ইরানের খার্ক দ্বীপের তেল স্থাপনাগুলোর উপর হামলা অব্যাহত রাখে। ইরানের তেল রপ্তানিতে বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে এ কাজ করা হয়। কিন্তু ১৯৮৪ সালের এপ্রিল থেকে ইরাকিরা ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার কৌশল গ্রহণ করে। এ লক্ষ্যে ইরাকি বিমানবাহিনী পারস্য উপসাগরে কাতারের উত্তরাঞ্চল পর্যন্ত হামলার পরিধি বিস্তৃত করে। এ সময় ফ্রান্স সরকার ইরাকি বাহিনীর হাতে ৫টি অত্যাধুনিক সুপার এটেন্ডার্ড জঙ্গি বিমান তুলে দেয়। এসব জঙ্গি বিমান চালানোর জন্য পাইলটও বাগদাদে পাঠায় প্যারিস। সেই সঙ্গে প্যারিসের কাছ থেকে বাগদাদ প্রায় ১০ লাখ ডলার মূল্যের নিখুঁত এক্সোসেট ক্ষেপণাস্ত্র, যা ইরাকি নৌবাহিনীর শক্তি বাড়িয়ে দেয়।
এসব ক্ষেপণাস্ত্র বিক্রি করে ফ্রান্স আর্থিকভাবে ব্যাপক লাভবান হয়। বলা হয় ইরাক ইরান যুদ্ধের ৮ বছরে ইরাকি বাহিনী ফ্রান্সের কাছ থেকে ১,২০০ এক্সোসেট ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে। ইরানের খার্ক দ্বীপে ইরাকি বাহিনীর মুহুর্মুহু হামলায় ইরানের তেল রপ্তানিতে বিঘ্ন সৃষ্টি হলেও এদেশের তেল রপ্তানি কখনো বন্ধ হয়নি। এদিকে রামেজান, ওয়ালফাজর ও খায়বারের মতো বড় অভিযানে কাঙ্ক্ষিত লক্ষ্য পুরোপুরি অর্জিত না হওয়ায় ইরানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা ইরাকিদের বিরুদ্ধে ছোটখাটো গেরিলা হামলা চালানোর সিদ্ধান্ত নেন। এ কাজে ইরাকের সাদ্দাম সরকারের দমন অভিযান থেকে বাঁচতে ইরানে আশ্রয় গ্রহণকারী ইরাকি নাগরিকদের কাজে লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী ১৯৮৪ সালের জুন মাসে অর্থাৎ হিজরি পবিত্র রমজান মাসে ইরানের সেনাবাহিনীতে রমজান নামের একটি ক্যাম্প স্থাপন করা হয়। ইরাকি মুজাহিদদের নিয়ে গঠন করা হয় ইমাম সাদেক আলাইহিসসালাম নামের একটি ব্রিগেড। পরবর্তীতে ইরাকের সাদ্দাম বিরোধী ইরাকি মুজাহিদদের নিয়ে আগেই গঠিত বাদর ফোর্সের সঙ্গে এই ব্রিগেডকে একীভূত করা হয়। আর এই বাদর ফোর্সের কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় ইসমাইল দাগায়েগিকে, যিনি পরবর্তীতে ইরাক ইরান যুদ্ধে শহীদ হয়ে যান।
মূলত ইরাকের উত্তরাঞ্চলে দেশটির আগ্রাসী বাহিনীর রণপ্রস্তুতি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য রামেজান ক্যাম্পটি স্থাপন করা হয়। ক্যাম্পটি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ছোট ছোট অভিযান পরিচালনা করে যুদ্ধকে আবার ইরাকের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এই ক্যাম্পের পক্ষ থেকে সুসংগঠিত একটি শাহাদত বিয়ারশি বাহিনীকে ইরাকের ভেতরে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। এই বাহিনী সন্তর্পণে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া শহরের আশপাশের পাহাড়ি এলাকায় অবস্থান গ্রহণ করে।
এদিকে রমজান ক্যাম্পের যোদ্ধারা ইরাকের অপর শহর কিরকুকের কাছাকাছি পৌঁছে যায়।
ইরানের বাদর ফোর্সে যে শুধু ইরাক থেকে পালিয়ে আসা লোকজনই যোগ দিয়েছিল তাই নয়, বরং ইরাকি বন্দীদের মধ্যে যারা সাদ্দাম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাগদাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল তাদের 3,000 সেনাকেও অন্তর্ভুক্ত করা হয়। এদের অনেকে আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করেন। এদিকে রমজান ক্যাম্পের গেরিলা অভিযানের একই সময়ে ইরাকিদের বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্টে প্রকাশ্যে যুদ্ধ করার জন্য ইরানের সেনাবাহিনীর প্রস্তুতি চলতে থাকে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে, আগামী আসরও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইসরায়েলি জাহাজে হামলার দাবি নাকচ করল ইরান, ভুল হিসাব নিকাশের ব্যাপারে তেহরানের হুঁশিয়ারি। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে, বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা, দলে বাড়ছে ক্ষুব্ধ লোকের সংখ্যা। এবং পাকিস্তান সংসদে আস্থা ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান, বিরোধী জোটের ভোট বর্জন। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।